ন্যায় শাস্ত্রেতে অভাব জাতীয় বস্তু তিন শ্রেণীর ব্যবহার করি, প্রাগ অভাব, ধ্বংস অভাব, আত্মন্তিক অভাব। সূর্যের ছিল না, এখন হয়েছে, এটা হল প্রাগ অভাব জাতীয় বস্তু। এখন হয়েছে, সেটা ধ্বংস হয়ে গিয়ে অভাব হয়েছে, এটা ধ্বংস অভাব। আর আত্মন্তিক অভাব পূর্বেও নাই, এখনো নাই, পরেও থাকবে। যে বস্তু মোটেই নাই তার সত্তা নাই কোনটাকে অনুভব করা যায় না, তার অনুভূতি কি, তার উল্লেখ হবে কি করে? একই যদি সব হয়ে গেল তো দ্বিতীয় কথাটা সৃষ্টি হলো কি করে, কেন হয়? একই তো সব, দ্বিতীয় হয় কেন কথা? দ্বিতীয় সর্বের উৎপত্তি কি, কেন দ্বিতীয় কথা সৃষ্টি হল? এই প্রকার বিশ্বে নাস্তিকতা
না চলবার কারণ থেকে আমি বলবার জন্য হিস্ট্রিটা বলছি, এতই কঠিন গ্রন্থ, আর তাতে কতগুলো বিষয় কটাক্ষ করা
হয়েছে।
এটা শঙ্করের জীবনী সম্বন্ধে আনন্দগিরি বলছে, অন্ধবাবু গ্রন্থ বহু গ্রন্থই থেকে এই গীতা, গীতার যেমন শঙ্কর ভাষ্য আছে তেমনি আনন্দগিরির ভাষ্য আছে, এটা বাজারে পাওয়া যায়। আর সেই সবাই নেই পুরন একটা ভলিউম আছে, তাতে শঙ্কর ভাষ্য আর আনন্দগিরির ভাষ্য আর মধুসূদন সরস্বতীর টিকা, এই দুটো দিয়ে একটা ভলিউম পুরন ইয়ে আছে। নবদেবী গেলে আমার লাইব্রেরি দেখতে গেলে এই সমস্ত বই আমি সশব্দ করে রেখেছি, এগুলো সর্বোচ্চ পাওয়া যায় না, তো আমার খুব বড় লাইব্রেরি বই আছে। সেই ইয়ে তার মধ্যে আনন্দগিরি টিকা ইয়ে পাবে।
উপাসনা মার্গটাকে তুলে দেওয়ার জন্য কতগুলো ওষুধ বিশেষ বাংলাদেশে অধিক পরিমাণে ভ্রমণ করে, বাংলা পার হয়ে গেলে এইসব চিন্তা অতি কম, 1% আছে কিনা সন্তান। ক্রমশোনা নাস্তিকতার দিকে অগ্রসর আমাদের মধ্যেই কর্তব্য নাই, সৌহম আমি সেই ব্রহ্ম ভগবান, অহং ব্রহ্মা সেই আমি ব্রহ্ম, সবই ব্রহ্ম হয়ে গেল, ওর থেকে মারামারি কাটাকাটি উঠে গেল। যারা সব এক চিন্তা করে তাদের রুদ্ধ তো পরিস্থিতি হয় কি করে? সব এক ওই সব একের লোকের ওই একটি যুক্তি হচ্ছে তাদের ইয়ে, সেই মাস্টারমশাই যিনি গিয়েছিলেন আমার কাছে সব এক করতে, তিনিও চটে গিয়েছিলেন যখন তার আঁচে ঘা দিয়ে কথা বললাম সব এক স্থাপন করতে গিয়ে, বলে আপনি তো বাবা, আপনার ছেলে এক, কখনো দুই মনে করবেন না, আপনার স্ত্রীকে বলে যাবেন যে আমি মরলেও মরবো না, আমি একে রেখে যাব। তখন চললে ভিতরে দুই ধারণা, বলে আমি কর্তা, আমার ছেলে আমার অধীন, আমি যা বলবো তাই শুনতে সে বাধ্য, এই দুই চিন্তা নিয়ে বলছে না, এটা ভণ্ডামি নয়, প্রবঞ্চনা, লোভ ঠকানো। এই যুদ্ধের জগতে আপনারা খুব সাবধান হয়ে থাকবেন, সর্বদা সাবধান হয়ে থাকবেন, নাস্তিকতা শিক্ষা গ্রহণ করবেন। যদি এইরকম কোন বিচার কোন উপস্থিত হয় বা ইয়ে হয় আপনারা আমাকে ডাকবেন, আমি চলতে না পারলেও যেমন করি হোক এসে এখানে বসে তাদের সঙ্গে বিচার করতে প্রস্তুত থাকি, সভা রাখুন, প্রকাশ্যভাবে বিচার হোক, তাদের ক্ষমতা থাকে বুঝে নেব। বেদ উপনিষদ তাদের একচেটিয়া গ্রন্থ নয়, তারাই পড়বেন, আর কেউ পড়বে না, এই কথা নয়। আমরা বেদ উপর মহাপ্রভুর কথা শোনো না, বেদ উপনিষদের উপর ভিত্তি করে কথা, বেদ উপনিষদের কদর্য ভিত্তি নিয়ে যে সমস্ত সম্প্রদায় তৈরি হয়েছে তারা নাস্তিক বিপদগাম, তাদের রক্ষা করবার জন্য আমরা এসব কথা বলি। বিরান্ত দর্শনে বলছেন ব্রহ্মকী জন্মাদ্দেশ্য যত, যার থেকে জন্মস্থিতি ভঙ্গ হয় তিনি ব্রহ্ম, তিনি নির্বিশেষ অন্যায় এক হতে পারেন, তাকে এক কখনো বলা যায় না। ব্রহ্ম যদি এক সৃষ্টি করেন তাহলে প্রকৃতিও এক সৃষ্টি করেন। সাংখ্যবাদীরা বলে, যারা সাংখ্য দর্শন পড়েছেন তারা প্রকৃতিবাদী, তারা প্রকৃতি সৃষ্টি করে ব্রহ্ম তারা মানে, ব্রহ্ম তারা মানে না সাংখ্য দর্শনে। নৈয়ায়িকগণ পরমাণুবাদী ব্রহ্ম তারা মানে না, প্রকৃতি তারা মানে না। দর্শনশাস্ত্রে আলোচনা ভারতবর্ষে ছখানা দর্শন, একখানা নয় ছটা দর্শন চলছে, এবং উন্নত দর্শন ন্যায় বৈশিষ্ট্য সাংখ্য পাতঞ্জল জৈনী বেদান্ত দর্শন, এই ছখানা দর্শন। প্রত্যেকটা দর্শনের মধ্যে ইয়ের থেকে এই বেদান্ত দর্শনই একমাত্র বৈদিক, তারা বেদের বিচার অনুসারে চলেছে আর অন্যগুলো কিছু না, তারা ঈশ্বর স্বীকার করে না। ব্রহ্মের যদি শক্তি না থাকে নিঃশক্তি খায় সৃষ্টি করল কি করে, সৃষ্টি করল কি করে? এই জন্য শঙ্করাচার্য অদ্বৈতবাদীরা বিপদে পড়ে বলছে ও জগৎটা মিথ্যা, তুমি যে দেখছো এতগুলো লোক সব মিথ্যা, বাবা মিথ্যা, মা মিথ্যা, ভাই বন্ধু মিথ্যা, ছেলে মিথ্যা, জগৎ মিথ্যা, যা কিছু এসব মিথ্যা, তোমরা যে কথাগুলো বলছো এসব মিথ্যা, আমরা যা শুনছি সব মিথ্যা, একসঙ্গে ঝঞ্ঝা কাজে মিথ্যাবাদী হল তারা, তাদের দর্শনটাই হল মিথ্যাবাদ, অদ্বৈতবাদ বা মিথ্যাবাদ, মিথ্যাবাদীর দর্শন। এই যে বিচার আমাদের দেশে, এজন্যের থেকে আপনাদের সাবধান হবেন, ঈশ্বরের উপাসনা ভগবানের উপাসনা এইটি হচ্ছে কর্তব্য, মানুষের স্বরূপের ধর্ম। তারা জীবই মানে না, জীব বলে কিছু নাই, জীব বলে কোনো জিনিসই নাই, সব ব্রহ্ম, জীব বলে কিচ্ছু নাই, মিথ্যা কথা। আমাদের বিচার করতে হবে সর্বতোভাবে এই যে আমরা ভগবানের উপাসনা করব, ঈশ্বরের উপাসনা করব। ঈশ্বর মানে অদ্বৈতবাদীর ঈশ্বর না, অদ্বৈতবাদী ঈশ্বর বলে কাকে? ব্রহ্ম মায়াগ্রস্ত হয়েছে যেটা, সেই হল ঈশ্বর। কোন হিন্দু ভগবানকে মায়াগ্রস্ত বলে? ও খ্রিস্টানরা বলে, মুসলমানরা বলে, খ্রিস্টানরা মুসলমানরা বলে হিন্দুদের ভগবান মায়াগ্রস্ত, আমরা তা বলি না, অদ্বৈতবাদীরা বলে। শঙ্করাচার্যের বেদান্ত দর্শনে ভাষ্য পড়ে থাকুন, বাজারে খুব পাওয়া যায়, ওই প্রথম দিকে প্রথম চার সূত্রের থেকে সমস্ত কথা বলে দিয়ে মায়াগ্রস্ত ব্রহ্মের নাম ঈশ্বর, আর এই মায়াগ্রস্ত অবস্থা তো চিরকাল থাকবে, মায়া ব্রহ্মের থেকে আর যাবে না কোন। এইরূপ মিথ্যা দর্শনের অনুগত হয়ে জীবনটাকে মিথ্যা করে দেওয়া এই বুদ্ধিমান কথা, সত্যবাদী কথা, অদ্বৈতবাদের অন্য নাম মিথ্যাবাদ, এসব কথা গোপন করে রাখে, তাতে বইগুলো খুললে দেখিয়ে দেওয়া যেতে পারে বিকাশ। আমাদের বর্তমান অবস্থায় যে আলোচ্য বিষয়টি আরম্ভ করেছিলাম, যে বিরহতা আনন্দ, বিনোদ অলঙ্কার, বিচার অর্থাৎ বিপ্লম্ব ভাবে যে আনন্দ অনুভব, কিসের থেকে? সংসারের মায়ামুখ মহ দুঃখ পরিত্যাগ করে ভগবাসনাতে চিত্ত নিযুক্ত করলে আনন্দ অনুভব হবে। তা সেটা কিসে হয়? বিরহতে বেশি হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে বেশি হয়। অনন্ত কুটিবার ব্রহ্ম ব্রহ্ম করে যে ফল না হয়, একবার কৃষ্ণ নাম করলে তার অনন্ত গুণ ফল বেশি। এক কৃষ্ণ নাম যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। এখানে ব্রহ্মের কথা লেখা নেই, কোন উপনিষদে তা লেখা নেই। যেখানে ব্রহ্ম সেখানে ভগবানের পদনখ সভাকে উদ্দেশ করে বলে, জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম। শাস্ত্রবাক্য জ্যোতির্ময় মূর্তি, তার অভ্যন্তরে শ্যাম সুন্দর, তার নখের শোভা হচ্ছে ব্রহ্ম। সূর্যের আলো এখন দেখা যায় না, সূর্যকে দেখা যায় না, কাটতে যেতে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য নেই বলা যাবে, সূর্যের কোন রূপ নেই বলা হবে, তার কোন দেশ নেই বলা হবে। অস্ত জানুদেহ যাদের চোখে দৃষ্টিশক্তির অভাব, দর্শন জ্ঞান নেই যাদের, তারা এক প্রকার করতে পারে। এই বিচারে আমরা এখানে দেখছি যে নরেন্দ্রপুর তিরোভাব মহোৎসব, এটা বিরহ মহোৎসব। এই মহাপুরুষের বিরহ মহোৎসবের দ্বারা আমরা মুক্তি লাভ করব, বৈকুণ্ঠে চলে যাব, বৈকুণ্ঠ লোক চলে যাব। ব্রহ্মলোক ভেদেই পরব্রহ্ম পায়, ব্রহ্মলোক ভেদ করে পরব্রহ্মে গিয়ে উপস্থিত হয়ে যায় ভগবানের নাম করে। নাম নামি অভেদ, একই তত্ত্ব। ঈশ্বরের একত্ব স্বীকৃত হয়, এবং সেই একত্বটা কি প্রকার, তার মধ্যে বহুত্বযুক্ত এক। বহুত্বযুক্ত একের নাম এক, বহুত্ব শূন্য এক তা মিথ্যা। ডাইভার্সিটি নিউডেন এই যারা এম ক্লাস বি ক্লাসিতে ফিলসফি পড়েছেন, সেই ফিলসফির ভিতরে আছে ডাইভার্সিটি ইন ইউনিটি, ইউনিট এক, কিন্তু ডাইভার্সিটি বাদ দিলে সেই ইউনিটটা শূন্য, বৌদ্ধদের শূন্যবাদ পরিণত হয়। এক বললে এমন বুঝে যার মধ্যে বহুত্ব আছে, এক বললে কি এই এক লিখে এক লিখলাম না, ইংরেজিতে ওয়ান দিলাম বা একটা টান দিলাম বুঝল, বা হিন্দিতে এক লিখলাম বা ইয়ে, এক বললে বুঝায় কি, একের তাৎপর্য কি, এটা বুঝতে হবে, বিচার করতে হবে। এক বলাটা মিথ্যা, এক একটা মিথ্যা সংজ্ঞা। ম্যাথমেটিক্স গণিত শাস্ত্র এক হতে জিনিস আরম্ভ হয়েছে। তার ফান্ডামেন্টাল বেসিস থেকে হচ্ছে রং ইউক্লিডের থিওরি, ফান্ডামেন্টাল বেসিস থেকে রং আমাদের ঔপনিষদিক চিন্তাধারা, বৈদিক বিধান্ত দর্শনের চিন্তাধারা, এই সমস্ত পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক শিক্ষা তার সঙ্গে কিছু নিম্ন গণিত শাস্ত্র বলে দুই আর দুই চার হয়, দুই আর দুই চার হয়, আমি বলছি দুই আর দুই চার হয় না, প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। দুটো ঘটি নেওয়া হলো এখানে, আবার এইখানে দুটো ঘটি নেওয়া হলো, সংখ্যায় দেখলাম দুই আর দুই চারটে ঘটি, আবার আর এক জায়গায় চারটে ঘটি রাখা হল, তখন এই দুই আর দুই চার আর ওই যে চারটে ঘটি এক সমান কোন বুদ্ধিমান লোক স্বীকার করবে, ওটার ওজন হয়তো একশোটা বেশি, এটার হয়তো একশোটা কম, ওটায় জল বেশি ধরবে, এটা হয়তো কম ধরবে। প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্সের যেটা একটু দেখতে হবে এই দুটো কখনো এক হয়, এই যে ম্যাথামেটিক্যাল ওয়ান ম্যাথামেটিক্যাল টু প্লাস টু ইজিকাল টু ফোর, এই সমস্ত রং ব্যক্তিত্বের যদি একের ধারণা, একের ধারণা ভন্ড নাস্তিক অশিক্ষিত বজ্ঞদের মুখ থেকে এক এই চিন্তার শ্রদ্ধা শুনতে পাওয়া যায়। অশিক্ষিত লোকের মুখে এই সমস্ত কথা শুনতে পাওয়া যায়। আমার সঙ্গে আমার চিনসুরে একটা মঠ আছে, চিনসুরে সেখানে পিএইচও কমিশনার, ডিভিশনাল কমিশনারের পার্সোনাল রয়েছেন, তিনি ম্যাথামেটিক্সের ফার্স্টার, তার সঙ্গে আলাপ হয়েছিল ম্যাথামেটিক্সের লোক, তিনি বললেন যে আমরা তো ম্যাথামেটিক্সের মেশিবাসি সমস্ত কথা পড়িনি, আমরা তো পাইনি, সে তো হায়ার ম্যাথামেটিক্স বলে আপনি মেটে ফার্স্টার ফার্স্ট আবার হিচ্ছেও হায়ার ম্যাথামেটিক্স চাচ্ছে, এই জন্যই শিক্ষা লাভ করতে হলে ঋষিদের আশ্রমে যেতে হবে, স্কুল কলেজ পাঠশালায় শিক্ষা হয় না, ঋষিদের আশ্রমে গিয়ে শিখতে হবে, যে কোনো বিদ্যা বিজ্ঞানও সেখানে শিখতে হবে, অশিক্ষা কুশিক্ষাগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো না শিখলি বিশ্বে এইরকম অভাব, জ্ঞানের অভাব চলে। আপনারা শুনে আর একটা আশ্চর্য হবেন, বেদান্ত দর্শন জ্ঞানবাদের উপর স্থাপিত হয়েছে, এই শঙ্করাচার্য, আমি যখন কানপুর গিয়েছিলাম তখন ব্রাহ্মণ সমাজ হলে বক্তৃতা, ভাগবত ধর্মের বক্তৃতা হবে, আমার পূর্ববর্তী বক্তা ছিলেন গিরি মহারাজ, তিনি ভাগবত ধর্ম বলতে গিয়ে শ্রীমদ ভাগবতের কথা বললেন, শ্রীমদ ভাগবতের আলোচনা করলেন, তার মধ্যে প্রেসিডেন্ট ছিলেন কিষাণ ঘোষ, খুব বড় বক্তার প্রধান ব্যক্তি কানপুরে, তিনি প্রিসাইড, তিনি বললেন এটা আমরা খুব আশ্চর্যান্বিত হচ্ছি, শ্রীমদ ভাগবতকে আপনারা বেদান্তের ভাষ্য বলেন কিন্তু বেদান্ত দর্শনে কৃষ্ণের কোন কথা নাই, অথচ এটা কি করে তার ভাষ্য হল? প্রত্যুত্তরে গিরি মহারাজ বসলেন, পরে আমি তার উত্তর দিলাম যে বেদান্ত দর্শনে শঙ্করাচার্য জ্ঞানপর ভাষ্য করেছেন, ব্রাহ্মণরা সেই শঙ্করের ভাষ্যকে মাথায় তুলে নিয়েছেন, রামমোহন রায় সেই ভাষ্য স্বীকার করেছেন। তারা বলেন, তারাও জ্ঞানবোধ ভাষ্য ব্যাখ্যা করেন। আমি তখন তাদের জিজ্ঞাসা করি যে বেদান্তের জ্ঞানবোধ ভাষ্য কোথায় বলেন? বেদান্তের মধ্যে কি জ্ঞান শব্দ আছে? সর্বাস্য সূত্র তার মধ্যে বেদান্তের মধ্যে জ্ঞান শব্দ খুঁজে বের করুন। জ্ঞান ব্রহ্ম বলছেন, জ্ঞান কোথায় আছে? যে বেদান্তের মধ্যে জ্ঞান শব্দ খুঁজে পাওয়া যায় না সেই বেদান্তের জ্ঞানবল ভাষ্য এই নাস্তিকগণ অঘটন ঘটায়। ব্যাকরণ সাহায্যে এক একটা শব্দ কিছু করে নিতে পারা যায়। তো বেদান্তের ভাষ্যতে জ্ঞান না থাকলেও জ্ঞানবল ভাষ্য যদি হতে পারে, তাহলে কৃষ্ণ শব্দ না থাকলেও কৃষ্ণবল ভাষ্য হতে পারে। সেই অনুসারে শ্রীমদ ভাগবত বেদান্তের অকৃত্রিম ভাষ্য। শঙ্কর ভাষ্যকে আমরা বৈদিক ভাষ্য বলে বলব না, বেদব্যাসের অনুগত ভাষ্য বলব না। ব্রহ্মসূত্র বেদব্যাসের লেখা, কাজে বেদব্যাসের গ্রন্থ অবলম্বন করে ভাষ্যের ব্যাখ্যা করা উচিত ছিল। কিন্তু বেদব্যাসের গ্রন্থ অবলম্বন না করে তিনি ইধার উধার করে করতে, তার মাহাত্ম্য কি হবে? এই প্রকার অবদান ঘটিয়ে দেওয়া হয়েছে যে আমরা বুদ্ধিমান জাতি, আমরা দাবি করি বাঙালি বুদ্ধিমান জাতি, যে কোনো কথা বলি দিয়ে যাবে আর মেনে নেব তা নয়। শঙ্করাচার্যের মতন বীর পুরুষ বলে গেছে অতএব মেনে নাও, আর একজন খুব বড় তো সন্ন্যাসী বলে গেছে মেনে নাও, আমরা তা না, বাঙালি তা নয়। আমিও আপনাদের কাছে যে বলে যাচ্ছি আপনারা হট করে অবনত মস্তকে মেনে নেবেন তা করবেন, বাজিয়ে দেখুন, শাস্ত্র পড়ুন, অধ্যয়ন করুন, আলোচনা করুন, ঈশ্বর সম্বন্ধে বিচার করুন। গায়ের জোরে চটে গেলে হবে না, উত্তেজিত হলে হবে, মূর্খতা ধরা পড়লি পণ্ডিতরা চটে তখনই তাদের এই প্রকার বৃত্তি দেখা যায়। আমরা সব ধরিয়ে দিতে প্রস্তুতরা শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেব আমাদের দেশে, আমাদের দেশ কেন সমগ্র ভারতকে পবিত্র করেছে। আমরা যে মহাপুরুষের বিদায় দিতে উপস্থিত হয়েছি এ মহাপুরুষ তার ঐকান্তিক অনুগত। অদ্বৈতবাদকে ছুটকার করে উড়িয়ে দিয়ে আনো, 10 মিনিটের বেশি লাগে, কেন মিথ্যা ধর্ম মিথ্যা উপাখ্যান এ কতদিন চলে। ভারতবর্ষের মধ্যে বৈষ্ণব সম্প্রদায় 4টি সম্প্রদায় শ্রী ব্রহ্মরুদ্র সনক সকলেই শঙ্কর দর্শনটাকে উড়িয়ে দিয়েছে বলে এটা নাস্তিক দর্শন। নাস্তিক কেন বলা হয়? সে বলছে নাস্তিক জগৎ নাই, মনুষ্য নাই, গাছপালা নাই, সভা সমিতি নাই, পৃথিবী নাই, নাস্তিক ভগবানও নাই। ঘুরিয়ে ফিরিয়ে কেমন করে তোকে নিয়ে এসে সেই নাস্তিক চিন্তার স্রোতের মধ্যে ফেলি? আপনারা বুদ্ধিমান জাতি, সাবধান হয়ে সব কাজ করবেন, যে যাকে তাকেই ধর্ম বলে জ্ঞান করবেন, তার উদ্দেশ্যটা কি, ভেতরে কি, বিচার কি, এগুলো কেমন জানেন। শাস্ত্র বলেছে, শাস্ত্রের ব্যাখ্যাটা কি, বিচারটা কি, এগুলো জানা দরকার। যাক, আজকে বলে আমি আপনাদের অনেক সময় নিলাম। আপনারা এই মহাপুরুষের জীবনী আলোচনা করবেন, এই মহাপুরুষের কৃপা লাভ করবার জন্য চেষ্টা করবেন। পৃথিবীতে জন্মগ্রহণ করলেই তার পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকে, তারা পরমভৌভাগ্যবান যে এই মহাপুরুষ এই সংসারে জন্মগ্রহণ করে। গুরুং পবিত্রম জননী চিতা ক্ষণ জন্মাপুরুষ, এদের নাম স্মরণ করলে অর্ধজবাবে নয় পাপ বিজড়িত হয়ে যায়, দুর্বাসনা কুবাসনা বিজড়িত হয়ে যায়। কাজে আমরা আজকে আপনাদের আর ইয়ে নেব না, তাই এইখানে যে আমি বলছিলাম যে কৃষ্ণগোপাল বাবু তার পিতৃতর্পণ না করো, এর যে বিরহতিথি উদযাপন করেন বেশ ঘটা করে বৈষ্ণবদের এনে, বৈষ্ণব সেবা ধর্ম প্রচার প্রচুর সাহায্য হবে। ভগবান পরমসম্পন্ন আশীর্বাদ করে তার উন্নতি করে দেবেন। আমি এদের বলেছি যে তোমরা নরেই ছাগলের পরিবার, তোমাদের কখনো কষ্ট হবে, আর্থিক লৌকিক সামাজিক কষ্ট তোমাদের কখনো হবে না, মহাপুরুষের আশীর্বাদে তোমরা উদ্ধার পেয়ে যাবে। যারা তারা যারা এই উৎসবে যোগদান করবেন তাদের সব মঙ্গল হয়েছে, অধারণা কুধারণা বিধারণাগুলো সব জড়িত হয়েছে। তাই আমি না মহাপুরুষ নরেশদার নিকট প্রার্থনা জানাই, নরেশদা তুমি তোমার এই আশ্রিত জনের দেশের লোকের প্রতি কৃপা বর্ষণ করো, তারা ভগবান ভক্তিতে সব প্রতি বাঞ্ছা কল্পজল। গুরু পাঠ করতে সেবাই মনুষ্য জীবনের প্রধান করত, বেদ শাস্ত্র যত কিছু আলোচনা করা যায়, গুরু পাঠ করতে সেবা ব্যতীত অন্য কোন কৃত্যের কথা কিছু লেখা নেই। যে কোনো শাস্ত্রই হোক না কেন, শাস্ত্র হোক শাক্ত হোক সৌর হোক গানবট্ট হোক যে দিকে শৈব হোক, যে কোনো উপাসনা হোক, প্রত্যেক উপাসনাতেই গুরু পাঠপাঠদের প্রতি আত্মনির্ভরতা করা, তার সেবা করা সকলেরই এই বিষয়টা একমত। গুরু সেবা বাদ দিলে কোন কার্যেরই সুফল হয় না এবং শিক্ষা যায়। শিক্ষা করতে হলে গুরু স্বীকার করতেই হয়। মানুষ অশিক্ষিত হয়েই জন্মগ্রহণ করে, ক্রমশ গুরুর কাছে শিক্ষা লাভ করে তারপরে সে উন্নত হয় সব বিষয়কেই। বিজ্ঞান শিখতে হলেও গুরুর দরকার, অজ্ঞান শিখতে হলেও গুরুর দরকার, কুজ্ঞান শিখতে হলেও গুরুর দরকার, যে যাই করুক না কেন তার শিক্ষা বিভাগে গুরু না হলে সে ভজনে অগ্রসর হতে পারে। এই জন্য সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের গুরুপাঠ পদ্ম, তিনি খুব নির্ভীকণ্ঠে সকলকে শিক্ষা দিয়েছেন যে গুরুপদাশ্রয় কর, গুরুপদাশ্রয় না করলে উন্নতি লাভ করতে পারবেন। তবে গুরুপদাশ্রয় করতে হলে কোন গুরুর কাছে যাব এ বিষয়ে চিন্তা করা প্রয়োজন, কোনখানে গেলে সর্বোত্তম জিনিসটা লাভ করতে পারে। কেউ ছোট জিনিস চায় না, এটা মানুষের একটা স্বাভাবিক বৃত্তি লক্ষ্য করা যায়। সামান্য জিনিসে কেউ সন্তুষ্ট হতে চায় না, সর্বাপেক্ষা উন্নততম জিনিস কোথায় গেলে পাওয়া যাবে এইটা অনুসন্ধান করাই আমাদের প্রধান কর্তব্য। তবে এই প্রধান জিনিস আমরা সকলেই নেব, সবটাই আমার পক্ষে ভালো, এই প্রধানের বিচারটার মধ্যেই গণ্ডগোল ঢুকে। কোনটা প্রধান, কোনটা চরম, কোনটা সর্বশ্রেষ্ঠ বস্তু, এর বিচারের মধ্যেই গণ্ডগোল। নানান রকম নানা মুনির নানা মত, সেই বিচার আমাদের কাছে যখন যে এসে বলে তখন তারটাই বেশ লাগে ভালো। এর মূল কারণ অজ্ঞতা, আমাদের শিক্ষার এমন অভাব যে আমরা নিরপেক্ষভাবে উন্নত জিনিস থেকে ধরতে পারছি, ধরবার যোগ্যতা নাই। এই যোগ্যতা আমরা সাধারণত বিচার করে শাস্ত্রকারগণের মধ্যে দেখতে পাই, যে বলছি পূর্বজন্মের একটা স্বীকৃতি না থাকলে এই জিনিসটা হয় না। পূর্বজন্মের স্বীকৃতি প্রভাবে মানুষের সৎসঙ্গ হয়, সৎসঙ্গ প্রায়পতি পুনভি স্বীকৃতি পূর্বসঞ্চিত। এই সৎসঙ্গ বলতে গেলেও অনেক রকম গোলমাল আছে, সৎ শব্দটা নিয়ে নানা রকম মারামারি। সৎ কাকে বলে? যারা অসৎ তারাই এখন সৎ হয়ে পড়ে। সব সৎসঙ্গে এসো, অসৎ লোক যারা তারাই এখন সৎসঙ্গে ঢুকবার চেষ্টা করে, তারা একটা সৎসঙ্গ তৈরি করে নিয়েছে। শব্দগুণোর সুযোগ নিয়ে অসৎ লোক অসৎ কার্যে প্রশ্রয় দিচ্ছে, জগৎকে অসৎ পথে নিয়ে যাচ্ছে। আমরা সৎসঙ্গী, ভেতরে ভেতরে অসৎসঙ্গী, খুঁজে দেখতে গেলে তাদের মতন অসৎ আর দুনিয়ায় পাওয়া যাবে। আজকাল কলিকালে কলি শব্দের হচ্ছে বিবাদ, কালটাই হল বিবাদের কাল। সত্য কথাটাকে নানাভাবে আচ্ছন্ন করে দেয়। আমাদের গুরুপাদপদ্ম এই বিষয়েতে সিংহস্বরূপ ছিল, অত্যন্ত জোরে বীরের থেকেও বীরত্বের সেই সত্য কথাটা প্রচার করে, কারো মুখের দিকে তাকাননি। রাজা অসন্তুষ্ট হবে, প্রজা অসন্তুষ্ট হবে, দেশবাসী অসন্তুষ্ট হবে, শিক্ষিত সমাজ অসন্তুষ্ট হবে, সৈন্য বিভাগ অসন্তুষ্ট হবে, এ কোনো দিকে তাকাননি। তিনি বীরের ন্যায় সত্য কথাটা বলেছেন নির্ভীকণ্ঠে। নির্ভীকণ্ঠে সত্য কথাটা বলেছেন, এই জন্য তিনি দৈনিক পত্রিকা বের করেছিলেন নজিয়া প্রকাশ, সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন গৌড়ীয়, মাসিক পত্রিকা অনেকগুলো প্রকাশ করেছিলেন ভিন্ন ভিন্ন ভাষায়। এই পত্রিকার মারফতে তিনি নির্ভীকভাবে সত্য কথাটা প্রচার করেছেন, অপ্রিয় সত্যের প্রচারক ছিলেন। লোকে পছন্দ করবে না, অতএব আমি সত্য কথা বলব না, এইভাবে প্রচারক তিনি ছিলেন। আমি সত্য কথাটা বলে যাব, সুখীদিবার ব্যক্তি নিশ্চয় গ্রহণ করব। যাদের স্বীকৃতি নাই, পূর্বজন্মের পুণ্য নাই, তারা ধরতে পারবে না, না পারে না পারুক, কিন্তু যাদের ভাগ্য আছে তাদের আমি দুর্ভাগ্যের অঙ্কের মধ্যে ফেলে দিচ্ছি কেন, সত্য কথাটা বললেই তারা শুনতে পারে, যার ভাগ্য আছে সে শুনবে। সাধারণ ভাষায় বলে যে আচলা কথা বলে যা, সত্যং বুড়িয়াত প্রিয়ং বুড়িয়াত মা বুড়িয়াত সত্য মা প্রিয়ম, এই একটা নীতি আমাদের দেশে চলছে। দেখো হে মিষ্টি কথা বল কটু কথা বল, সেটা সত্য হলেও বলো না, কিন্তু আমাদের গুরুপাঠপদ্ম সেই নীতিকে চুৎকার করে উড়িয়ে দিয়ে সত্য কথা বলতেই হবে, লোকে শুনুক আর না শুনুক। এই জন্য তিনি গৌড়িয়াতে প্রবন্ধ একটা দিয়েছিলেন খুব ভালো, জনমত আর সত্য, জনমত একটা আলাদা জিনিস আর সত্য বলে আলাদা জিনিস। সাধারণ লোক সাধারণভাবে জীবনযাপন করে, আমিও তার মধ্যে গা ঢেলে দেব কেন, আমি সেভাবে জীবনযাপন করব কেন, আমার জীবন এমন একটা জীবন মূল্যবান জীবন সে জিনিসটা জলে ভাসিয়ে দেব, ভগবানের সত্য কথাটা লোককে জানতে দেব না, চাপা দিয়ে দেব, এ কখনো হতে পারে। মেজরিটি বেশি, মেজরিটি মানতেই হবে, কাজী লোকের প্রিয় করে ধর্ম তৈরি কর, এই ধর্মকে ধর্ম বলা হয় না। বাউল সম্প্রদায় একটা গল্প আছে, তারা বলে নিত্যানন্দ প্রভু এই সত্য ধর্মের কথা খুব প্রচার করলেন, লোকে গ্রহণ করছে না নিচ্ছে না, কেন তোমরা মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেও না, পান বিড়ি তামাক কিচ্ছু খেও না, অসততা অবলম্বন করো, স্ত্রীলোকের মোহেতে মুগ্ধ হও না, এই প্রকার হলে হবে না, কনক কামিনীতে মুগ্ধ হও না, মাছ মাংস খেও না, এই বলতে লাগলেন। তখন বাউলরা বলে যে এইভাবে যখন ধর্ম প্রচার আরম্ভ হল কেউ মহাপ্রভুর কথা গ্রহণ করছে না, তখন নিত্যানন্দ প্রভুর নাম করে একটা গল্প সাজিয়েছে যে কি ভর যুবতীর কোল মাগুর মাছের ঝোর আর হরি হরি বল। আমরা কলকাতায় এক গোসাইয়ের বক্তৃতা শুনে এসেছি, তিনিও সেই সভার বক্তৃতায় বলেছিলেন যে হরিনাম যেমন করেই করো না কেন ফল হবে। আজকালকার জাতি গোস্বামীগণের বা বাবাজীগণের এই হল বিচার, বাউল মত নিয়ে বলছে যে শুয়ার খাও গরু খাও আর হরি হরি বলো। আমাদের বিএলআর একটি রহস্য করে গান রচনা করেছিলেন থিয়েটারে, আহাকি বা মানিয়ে ছেড়ে মদের সঙ্গে হরিনাম, এক হাতে হরিনামের ঝোলা আর এক হাতে মদের বোতল, মদ খাও আর হরিনাম করো সিদ্ধি লাভ হয়ে যাবে। এই অসৎ সম্প্রদায় কলির প্রভাবে এইরকম ভাবে প্রবল হয়ে উঠেছে, এই আমাদের গুরু ভাস্কর্য যার প্রতিমূর্তি মন্দিরের ভিতরে রয়েছেন, যিনি বসে আছেন, তিনি বজ্রগম্ভীশ্বের এই সমস্ত কথার প্রতিবাদ করেন। এসব শয়তানের উক্তি, শয়তানগুলো লোক সংগ্রহ করবার জন্য ধর্মের একটা লোকপ্রিয়কর ব্যাপার একটা শেষ দিয়ে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাবে তাকে, লোকের গ্রহণ করবার মতন করে দিতে হবে। কেউ কেউ আমাদের কাছে এসে বলছেন, মানে আপনাদের এত কঠোর কথা নেবে কে? জগৎ এখন তাই না, এখন লোকের কাছে নিতে পারে সেই রকম করে আপনারা দিন, সেরম করে দিতে গেলে লোকগুলোকে ভাঙিয়ে দিতে হবে, গঙ্গায় ডুবিয়ে দিতে হবে, জেনে শুনে ডাক্তার বিষ খাওয়াতে পারে না, যে বিষ খেলে মৃত্যু হবে সে বিষ কখনো ডাক্তার দিতে পারে না, রুগী চাইলেও দেবে না। কাজে সর্বক্ষণ কঠোরতা অবলম্বন করতে হবে, ভগবানের জন্য সর্বস্ব পরিত্যাগ করতে হবে, নিজের কুপ্রবৃত্তিগুলো ছেড়ে দিতে হবে, নিজের মনের সংস্কারী ধারা পরিবর্তন করতে হবে। কেউ কেউ বলছেন কৃষ্ণ মরে গেছে, রামচন্দ্র মরে গেছে, মহাপ্রভু মরে গেছে, বরাহদেব মরে গেছে, দশ অবতার মরে গেছে, এদের আর দেখা নাই পাত্তা নাই, এখন তোমরা আমাকেই ভগবান বলে মানো, আমি সৎ সম্প্রদায়। এইসব অসৎ চিন্তাধারা মানুষকে ভুগিয়ে দিচ্ছে, আর তারাও দক্ষিণকে চাইছে না।
আপনাদের এখানে তৈরি আছে, পাঠশালা আছে, তাতে অশিক্ষা কুশিক্ষা দেওয়া হবে, যার দ্বারা সমাজ অত্যন্ত উত্থিত হয়ে গেছে। আমি কালকেও এ কথাটা খুব বলেছি জোরের সঙ্গে, যে স্কুল কলেজ বা বিদ্যালয় যেগুলো সব হয়ে উঠছে এগুলো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, এর দ্বারা আমাদের মতেই মঙ্গল হচ্ছে। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান যদি হয়, মঠ মন্দির, ঠাকুর সেবা, ভগবানের সেবা, বিষ্ণু মন্দির যদি প্রতিষ্ঠান হয়, তাহলে সেখানে এসে পারমার্থিক শিক্ষা লাভ করতে পারবে। মঠ এই শব্দটি বৈদিক যুগ থেকে এই শব্দটি চলে আসে, বরাবর থেকে এই শব্দের প্রচলন রয়েছে। মঠ শব্দের অর্থ মথন্তি বসন্তী ছাত্রা যত্র, একে বলে মঠ। মঠ বললি ওটা যখন ধর্মের স্থান তখন ওটাকে উঠিবার পেছনে বলে বলে সবাই নিলে, যাতে মঠ ধর্মের কোন কেন্দ্র না হয়, ধর্ম শিক্ষা যাতে না হয়। তার কেউ যদি বলে যে স্কুল হতে দেব না, স্কুলের থেকে সব লোকের দুষ্টুমি শিক্ষা হচ্ছে, চুরি ডাকাতি শিক্ষা হচ্ছে, কাজী ও শিক্ষা আমরা দেব না। লোকে একটা ভয়ানক আপত্তি করে, কিন্তু মৃত আত্মকল্যাণের শিক্ষা লাভ করবে, ভগবানের কাছে কি করে পড়তে যায়, দেশে কি করে শান্তি বিরাজ করে, অশান্তি সম্পূর্ণরূপে দূর হয়ে যায়, তার স্কুল করা হয়েছে। এই বিষয়ে কারো কোন চেষ্টা আমি দেখি যে পার্বতীর উদাহরণ তার জীবন, এটা সাধারণ লোকের হৃদয়ের মধ্যে সমস্ত ভাব আসে না, তিনি হৃদয়ের মধ্যে অনুভব করেছেন যে দেশ এইরকম অবক্ষতে গেছেন, কাজে একটা ধর্মের প্রতিষ্ঠান হোক যেখানে থেকে তিনি সমস্ত সময় ২৪ ঘন্টা সাধুরা ঋষিরা এসে যে কোনো লোককে যখনই এসে উপস্থিত যাবে তখনই তাদের কাছে হরিকথা শাস্ত্রের কথা পারমার্থিক উপদেশের কথা তাদের যেতে পারবে। এখন হয়তো আমরা কয়েক দিনের জন্য এসেছি, কিন্তু এখানে স্থায়ীভাবে মঠ হবে,
আপনারা যে কোনো সময় এই মঠে এসে আপনাদের হৃদয়ের কথা খুলে বলতে পারবেন, চিত্তের আদান প্রদান করতে পারবেন, কি করে প্রকৃত মঙ্গল হতে পারে, শান্তি কি করে পেতে পারেন, এ সমস্ত সম্বন্ধে আলোচনা হবে। তোর জন্য আমরা গৌরবীয় বেদান্ত সমিতি থেকে নবদ্বীপ থেকে এখানে এসে এখানে একটি কেন্দ্র স্থাপন করি। তিনি আজকেই সেই দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন, কাজেই তিনিও ধন্য। আর গ্রামও ধন্য। স্মৃতিশাস্ত্রে এক জায়গায় একটি প্রমাণ আছে, সেখানে লেখা আছে এই যে গ্রামে বিষ্ণু মন্দির নেই সেই গ্রামের মধ্যে দিয়ে যেও না, গেলে বিপদ হবে। যে গ্রামে বিষ্ণু মন্দির নাই, ভগবানের উপাসনার মন্দির নাই, সেই গ্রামের মধ্যে ঢুকুন, বিপদ হবে। কেন? সেখানে বিষ্ণু উপাসনা নাই, সাত্বিক জীবন নাই, রাস্তা দিয়ে হেঁটে গেলে এত ঠেঙাবে, লোকে গোলমাল করবে, কি গালাগালি দেবে, অসুবিধা করবে। কাজে প্রত্যেক গ্রামে গ্রামে বিষ্ণু মন্দির হওয়া আবশ্যক। এই বিচার অনেকদিন পরে আজ উনি পার্বতীবাবু এবং তার স্ত্রী উভয় মিলিত হয়ে দলিল সম্পাদন করেছেন এবং আজকে তার রেজিস্ট্রি হয়ে গেছে। সাবরেশ্বর কোকরাঝাড় থেকে এখানে এসে রেজিস্ট্রি করে গেছে। এটা আপনাদের খুব সুবিধা, আপনারা এসে সবসময় এই সমস্ত কথা আলোচনা করতে পারবেন। তবে আমরা আরো দু একদিন থাকব এখানে, সেই জন্য আপনারা কালকেও আসবেন, কালকে সোমবার, আপনাদের হাতের অর্থগুলো নেই, কালকেও এই বিষয়ে সন্ন্যাসী মহারাজ আলোচনা করবেন। এবং আজকে অনেক রাত হয়েছে বলে আমি আর অন্য কিছু বলব না, কালকে আমার যা কিছু বলবার সামান্য যদি কিছু বলার থাকে আমি আপনাদের কাছে নিবেদন করব। আজকে এই পর্যন্ত বলেই আপনাদের কাছে বিদায় করি।
না চলবার কারণ থেকে আমি বলবার জন্য এই হিস্ট্রিটা বলি, একই কঠিন গ্রন্থ, আর তাতে কত
শুনেছেন। আমি এই ব্যবহারিক জগতের দু একটি কথা আমি আপনাদের কাছে নিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই বাস্তবা, আমার পূর্ববর্তী ভক্তি মহোদয় বললেন আমরা প্রকৃতি বাস্তব, যারা প্রকৃত প্রস্তাবী পূর্ববঙ্গের থেকে এই দেশে এসে উপস্থিত হয়েছে, আমি তাদের একটা বিশেষ ধন্যবাদ দিই। যে জিনিসটা আমাদের দেখবার জিনিস, আমাদের অনুভব করবার জিনিস, মূলত কি পাকিস্তানে তারা সকলেই ধনী ব্যক্তি ছিল, অবস্থাপন্ন লোক ছিল, বাড়ি ঘর দোর বিষয় সম্পত্তি প্রচুর পরিমাণে ছিল, কিছু কমানো আত্মীয় স্বজন সমস্ত পরিত্যাগ করে চলে কি জন্য কেন চলে এলেন, সেই পাকিস্তানে থাকলেই হতো, এই দেশে এসে খাওয়া পড়ার কষ্ট, থাকবার কষ্ট, বাসস্থান নাই, খেতে পান না, এইসব জেনে শুনেও সে বাড়ির সর্বস্ব ত্যাগ করে, এমনকি আত্মীয় স্বজন যে কে কোথায় কোন দিকে চলে গেল তার কোন ঠিক ঠিকানা নেই, সমাজ পর্যন্ত পরিত্যাগ করেছেন, যে সমাজে বাস করে এসেছেন সমাজের কেউ নেই এখন,
ভিন্ন ভিন্ন জায়গায়, এক গ্রামে সাত জায়গার লোক এসে বাস করছে। এই যে এসে আপনারা এই দেশে বাস করছেন, এর ভিতরে একটা জিনিস আমি খুব লক্ষ্য করি, আমি সেটা আপনাদের স্মরণ করিনি, কেন এসেছেন? সেটি মুসলমান রাজত্ব হয়েছে, আপনাদের ভয় হয়েছে যে মুসলমান রাজত্ব এরা আমাদের আর হিন্দু থাকতে দেবে না, কেননা মক্কা-মদিনার থেকে মোল্লা মোহাম্মদ ভারতে এসে ধর্ম প্রচার করেছে এক হাতে তরোয়াল আর এক হাতে কড়াই। কোরআন শরীফ মানো তো মানো, তার নাম তরোয়াল দিয়ে কেটে দেব, মাথা কেটে দেব। যে ধর্মনীতি এই প্রকার ধর্ম, আমাদের ধর্ম মানো তো মানো, তাহলে মাথা কেটে দেব। আর যদি না বাবা আমার মাথাটা কেটো না, আমার তোমার ধর্ম যেন মেনে নিলাম, আচ্ছা আমিও আল্লাহ হওয়ার পর কি বললে তো কোনো হাঙ্গামা ছিল না, আপনারা সেখানে আপনাদের বিষয় সম্পত্তি সমস্তই থাকত, খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হতো, আরো মুসলমানরা খুব আদর করত, আপনারা সমস্ত পরিত্যাগ করতে এসেছি কি জন্য? ধর্ম রক্ষার জন্য। আমরা ধর্ম পরিত্যাগ করব না, আমার আত্মীয় স্বজন পিতামাতা সব যায় যাক, ঘর দূর বাড়ি যায় যাক, বিশ্বসংস্থ সম্পত্তি সমস্ত যাক, তথাপি আমি আমার ধর্ম পরিত্যাগ করব। এই যে এত বড় একটা ধর্মের প্রতি নিষ্ঠা, এটা আপনাদের বহু মুখের মধ্যে দেখা যায়, আমি সেটি আপনাদের স্মরণ করে দিই, সেই নিষ্ঠাটা কখনো পরিত্যাগ করবেন। যে ধর্মের জন্য সর্বস্ব হারা হয়েছে, সমস্ত ত্যাগ করে চলে গেছে, সুখের কোনোমাত্র লেস নিয়ে আসেন, এখানে এসে দুঃখিত পড়েছেন। আপনি আমার এই পূর্ববর্তী বক্তা বামন মহারাজের উদাহরণ, যে ভগবানের সেবার জন্য গুরুকে ত্যাগ, পিতামাতাকে ত্যাগ, ভাই বন্ধুকে ত্যাগ, দেশ গ্রাম ত্যাগ, তার উদাহরণ শাস্ত্রে শুনতে পেলেন, সমস্ত জিনিস ত্যাগ করে ধর্মের জন্য আমরা ধর্ম ছাড়ব না, ধর্মের জন্য সর্বস্ব হারা হয়ে গেল, কাজে সেই ধর্মকে আমরা কখন পরিত্যাগ করব? আপনারা সেই কি খুব আঁকড়ে ধরে বসে থাকুন, ভগবান রক্ষা করুন, তিনি আছেন উপরে, তিনি দেখবেন যেটা সর্বস্ব হারা হয়ে এসেছে আমার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য আমি এদের ধর্ম বজায় রাখব। এমনি একটা কথা ইংরেজিতে বলে ফ্রাইং প্যান টু দি ফায়ার, আমরা মুসলমান রাজত্বের থেকে মুসলমান ধর্ম গ্রহণ করব না, এবং প্রতিজ্ঞা করে যথাসর্বস্ব ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি, আবার এখানে এসে আবার সেই মুসলমানদের পাল্লায় পড়ে যেতে না, আবার সেই দুই ধর্মের পাল্লায় পড়ে না যেতে হয়। আমাদের দেশের বর্তমান অবস্থাকে বলছি যে ধর্মের দরকার নাই, কেবল খাওয়া দাওয়া থাকো, আর কেউ কেউ বলেন যে সব ধর্মের এক, সব ধর্মের যদি এক হয় তা আমি মুসলমান হলে কবি কি, আমি মুসলমানের রাজত্ব ছেড়ে দিয়ে এলাম কি জন্য? সব ধর্মের চায় আমি মুসলমান ধর্মে থেকেই হিন্দু হইব যা, মুসলমান হইব তাই, এবং হিন্দু যদি খাওয়া দাওয়া থাকাই হয় তাহলে ভালো, মুসলমান হলেই বল ভালো, আমি আসামি এক জায়গায় এই চার বছর পূর্বে একবার আমাকে নিয়ে গিয়েছিল, সেখানে খ্রিস্টান জায়গাটা প্রধান জায়গা, দিল্লিয়া নাকি জায়গাটার নাম, খ্রিস্টানদের প্রধান কেন্দ্র সেখানে রয়েছে, ইয়েতে চাষে ছিল, সেখানে ইয়ে আমি একটা বক্তি চাইয়ে বলেছিলাম যে সর্বধর্ম সমান নয়, আমাদের সর্বনাশ করছে। এই কথাটা বলে আমাদের সর্বনাশ হচ্ছে কেন? এর ইতিহাস কি আপনাদের আমি বলি, ইয়েতে এই স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসে তিনি আমাদের ভারতবর্ষে সর্বধর্ম সমন্বয় এই মন্ত্র প্রচার করলেন। আমাদের একটি দুর্ঘটনা, আমার সন্ন্যাসের সূর্য আশ্রমের কথা বলেছি, সেই সময় হাইকোর্টের একটি ব্যারিস্টার বারো তার নাম ছিল, সে লোকটি পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী, কলকাতার চার চর্চিত আমাদের ইয়েছে তার কোয়ার্টার ছিল, আমরা শুধু একটা ক্রিমিনাল কেসে তাকে এনগেজ করবো বলে আমি গিয়েছিলাম। তা আমার গলায় মালা পড়া দেখে মনে করলো এই ধর্মের প্রতিষ্ঠানের লোক, তখন ও তার ধর্মের কথা আরম্ভ করেছে। কোনো কেউ বলছে আমি তখন ওকে বললাম যে তোমরা তো আমাদের দেশে খুব খ্রিস্টান করেছ, অনেক তোমাদের সব খ্রিস্টান, তাওকে আমি টাকা দিয়ে এনজিও করে নিয়ে আসছি, ওর মনটাকে একটু সন্তুষ্ট করি, তা নাহলে আমার বক্তৃতাটা ভালো হবে না। এইভাবে মন সৃষ্টি করে দিয়ে একটি কথা বললাম, ও তখন মন খোসা করে বলছে বারবার সাহেব এই আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে ওইখান থেকে ইন্ডিয়ার থেকে চলে যান, সেই ও রেলওয়ে ডিপার্টমেন্টের যে এনজিও দেওয়া যাচ্ছে রেখে খুব বড় ব্যারিস্টার। সে বললে যে দেখো আমরা যে আমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করেছি, আমার এখানে স্ট্যাটিস্টিক্স আছে, আমি নিজে পাবেন স্যার, আমি তোমাকে খাতা নিয়ে দেখাতে পারি, তোমাদের ভারতীয় হিন্দুরা এত কনজারভেটিভ, কোনো কথা শুনতে চায় না তাদের ধর্মের বিরুদ্ধ, ধর্মের বিরুদ্ধ কথা কিছুই তারা শুনতে চায় না। ভালো কথা বলুন, আপনারা পাকিস্তান থেকে ধর্মের বিরুদ্ধে কথা শুনতে হবে, সব প্রমাণ দিয়েছে সমস্ত ত্যাগ করে চলে গেছে। তো ওই যে কিন্তু আমরা একটা সুবিধা পেয়েছি, তোমাদের একজন সন্ন্যাসী বলতে যে খ্রিস্টান যা হিন্দু তাই ওই সব ধর্ম সব আমরা ওই বীজ মন্ত্রটা পেয়ে আমরা সমস্ত ভারতের সর্বত্র প্রচার করতে লাগলাম যে দেখো খ্রিস্টান হলেও যা হবে তোমরা হিন্দু হলেও চাই, হিন্দু মরে গেলে যা হবে খ্রিস্টান মরে গেলেও তাই যাবে, তার জন্য তোমরা চিন্তা করছি কেন, তোমরা সব খ্রিস্টান হয়ে যাও কেন, ভালো ভালো চাকরি পাবে, ভালো ভালো খেতে পাবে, ভালো ভালো ইয়ে হবে, তোমাদের কোনো অসুবিধা নাই, তুমি নিজের রাজা, আমার রাজার প্রসন্নতা লাভ করতে পারলে আমাদের ভারী সুবিধা হবে। এই নিয়ে তোমার এই সন্ন্যাসী একজন বলছে যে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম তাই ঠিক তো তারা মরে ও সবই এক হবে, এখন বেঁচে থাকতে সবাই আওয়া হবে, এই বলে ওই মন্ত্রকে আমরা ভারতবর্ষে রাই করলে খ্রিস্টান করতে আরম্ভ, এক ভাব থেকে সব খ্রিস্টান তারপরে ওই দুই দিনের সভায় একজন প্রশ্ন করলেন, বলে সব খ্রিস্টান হল কেন, মুসলমানরা তো তার আগের থেকেই এখানে আছে আমাদের ভারতবর্ষে, মুসলমান হল না কেন, তারা তো মুসলমান হলেই পারত। তখন আমি সেই সবার মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিলাম যে তার মধ্যে মুসলমান হলে একটু অসুবিধা আছে আর খ্রিস্টান হলে একটু সুবিধা আছে, খ্রিস্টান হলে সুবিধা কি, গরু খেতে পাবো সুবাদ খেতে পাবো, মুসলমান হলে সুবাদ বাদ দেবে শুধু গরু খেতে পারো, এই জন্য লোক মুসলমান না হয় খ্রিস্টান হল, সুবর খাবো গরু খাবো, খ্রিস্টান হবো আর হিন্দুও খাবো বা সব সমান হবে খাবো, এই বিচারের থেকে আমাদের দেশটায় খ্রিস্টানের মাত্রা অতিরিক্ত মাত্রায় হয়ে আমরা আমি যেখানে বক্তৃতা দিয়েছিলাম সেখানে বোধহয় শ্রোতা চার পাঁচ হাজার শ্রোতা হয়েছিল, আগে মাঝের মধ্যে প্যান্ডেল করে হয়েছিল, তার মধ্যে বারো আনা লোক খ্রিস্টান, খ্রিস্টানের রাজত্ব সেখানে বারো আনা লোক খ্রিস্টান, আমরা এই হল কারণ। তার মানে হুঁশিয়ার হন আগের থেকে ওই সমস্ত কোন অংশের নামের লোক আমরা শুনবেন, যদি কেউ বলতে আসে তখনই তার গলা টুকি চেপে যাবে, আর যদি তোমাদের এই সমস্ত কথায় সত্য বলে বিচার সে একজন স্বামীজি সে বলছে তার বলার অন্য উদ্দেশ্য থাকতে পারে, আমরা যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি যে সব এক যদি ধর্মের নীতি হয়ে থাকে বা ইয়ে থাকে, যখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল তখন এখান থেকে রাখি সে এসেছি যে বড় ভালো পাকিস্তান যে বড় হচ্ছিল হয়ে মুসলমান সবাই তোমরা সব নিয়ে থাকো, এদেশে তাকে যেতে হবে না, এদের ছেড়ে যেতে হবে না, বাস্তু হওয়া হয়ে সব সর্বনাশ করতে হবে না, তোমার যদি ও দেখে এসে ভারতের ঘাড়ে বলে চলে যাবে, এই শিক্ষা তো দিতে পারল না, তারাও অন্তঃকরণে জানে যে এটা হচ্ছে শিক্ষা, এই শিক্ষা নিয়ে সর্বনাশ হবে, এই শিক্ষা শিক্ষিত হবে যারা আছে বলে হিন্দু আর থাকতে হবে না, একজন সে মুসলমান হবে না, যদি সর্বধর্ম সমন্বয় বলে বিচার যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকে তাহলে আমেরিকা যদি খ্রিস্টান বিরুদ্ধে হিন্দু করবার কি দরকার, খ্রিস্টান বিরুদ্ধে পাশাপটা খ্রিস্টানকেই হিন্দু করে নিয়ে আসছে কেন, সেও যা আমি হতাম হিন্দুও যা খ্রিস্টান হতাম একটা নিহত আমি অন্তঃকরণে যাব কি যে হিন্দু ধর্ম সকলের কাছে তাই খ্রিস্টানগুলোকে কনভার্ট করি না, একজন বিচার করছে এই যে সব চিন্তাধারা কতগুলো আমাদের ভ্রান্তি এনে দিয়েছে দেশে একটা ধর্মের প্রধান গ্রামী, এই সমস্ত অপপ্রচারের দ্বারা আমাদের হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে, লোক আর হিন্দু থাকছে না, সনাতন ধর্মে এই জন্য আমরা বলি সনাতন ধর্মের কথা, আমরা সনাতন ধর্মের প্রচার করতে সনাতন ধর্ম আপনারা গ্রহণ করবেন, সনাতন ধর্ম আপনাদের পরিত্যাগ করতে হবে, এই যে আমাদের বর্তমান সামাজিক অবস্থা হাজার হাজার বছর ধরে যে আমাদের ভারতবর্ষে যে সামাজিক ব্যবস্থা রয়েছে সামাজিক ব্যবস্থায় যারা করেছে আর যদি সে যার যে সমস্ত ব্যবস্থা করেছে আমার পূর্ববর্তী বক্তৃতা সকলেই এসব বিষয়ে বলেছে, তো দুঃসন্ন উৎসৃঙ্খ সবচেয়ে সাজ্জিত বক্তৃতা দুঃসন্ন পরিত্যাগ করে সৎসঙ্গ করতে হবে, দুঃসন্ন আমরা করব না, আমাদের ভারতীয় কৃষ্টি জাতি খ্রিস্টানরা আমাদের দেশে এসেছে তারা দেশের রাজা হত্যাবার্তা বিজাতা আমাদের ফাঁসি ছড়ি দিতে পারে সহি করতে পারে, তাদের সঙ্গে আমরা কি ব্যবহার করেছি, কোন খ্রিস্টানকে ঘরে নিয়ে উঠতে দেবে, সেই খ্রিস্টান ঘরে উঠলে গোবর দিয়ে দিতে দেবে দিয়ে দেব বাইরে বাংলায় দাঁড়িয়ে থাকবে, আমাদের সমাজে আসতে দেব না, তুমি খ্রিস্টান হিন্দু নাও, আমরা যে উন্নততম স্থানে অবস্থান করি পৃথিবীর যত চিন্তাধারা ধর্ম নামে যত চিন্তাধারা রয়েছে সমস্ত চিন্তার থেকে ভারতীয় আর্য সুজনের চিন্তা সর্বোত্তম, তার কাছেও যেতে পারে এই বিশ্বাস আমাদের পূর্ণ রয়েছে, সেই জন্য খ্রিস্টান হোক মুসলমান হোক বাইরে দাঁড়া ঘরে উঠিস তোরা অস্পৃশ্য, আমাদের চিরন্তন কোথায় না আমরা তা করব, এখন সবসময় সবসময় একটা দোয়া
অথবা পাপ শিক্ষা, নাস্তিকতা শিক্ষা, ধর্মবিরুদ্ধ শিক্ষা, এই দিকে আসলেও আমাদের অন্তঃকরণ থেকে সেই জিনিসটা এখন যায়। আমরা যারা পাকিস্তান থেকে এখানে এসেছে বাস্তুহারা বলে যেখানে বলি, এটা পরেটা ধর্মে কাজ করেছেন, ভগবান পূর্ণ সহায় থাকবেন, ধর্মের জন্য আমি জীবন দেব, ঘর বাণিজ্য ও আত্মীয় স্বজন সমস্ত বিষয় কিচ্ছু আনছে, আমি চাই ধর্ম। ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম মহাজনজনেরা দর্শ পান্থা, মহাজনগণের আদেশ নির্দেশ, তারা যা সংস্কৃতি নিতে দিয়েছে আমাদের সেই পথে চলতে হবে। রামাসামার যদু এসে এক একটা যা তা বললি আমরা সেটা ধর্মের শিক্ষা বলে গ্রহণ করব না, আমরা কখনোই সে ধর্মের শিক্ষা বলে গ্রহণ করব না। আমাদের ভারতবর্ষে এই ভারতবর্ষে হিন্দু ধর্ম সনাতন ধর্ম সর্বাপেক্ষা প্রাচীন, খ্রিস্টান মাত্র 2000 বছর, আপনারা খ্রিস্টান 1967 সাল আপনারা লেখেন, আমি 1967 চাল করেছি, 2000 এরই বলি, খ্রিস্টান ধর্মের উৎপত্তি হয়েছে 2000 বছর মাত্র, তার পূর্বে সেগুলো বন্য জানা লন্ডনের লোকগুলো ধরে বন্য জন্তু জানোয়ার ছিল, ল্যাংটা ঘুরে বেড়াত, এই 2000 মাত্র ধর্মের কথা শিখেছে। যীশু খ্রিস্ট 3000 বছর ভারতবর্ষে এসে ধর্মের কথা শিখে গিয়েছিল, তার লাইফের মধ্যে লেখা আছে, তার মধ্যে 3000 বছর মধ্যে কি আছে লেখা নাই, লিখতে গেলে ভয় ভরে গেলে সে যে ভারতবর্ষে এসে ধারিটা শিখে গেছে সেই বিচারটা লোকে জেনে যাবে। এই জন্য এক প্রকার এই আমেরিকা 500 বছর, তার পূর্বে বন্যজন্তু, তারা আমাদের দেশে হত্যাকর্তা বিচার দাঁড়িয়ে বসে যা স্লোগান দিচ্ছে, যে কোনো শিক্ষাটা ইংরেজি ভাষা বললে হ্যাঁ ঠিক বলেছে, বাংলায় বললে বা আসামি ভাষায় বললে বা সংস্কৃত ভাষায় বললে সে কথার কোনো দাম হবে না, ও অনেকে বিলেত থেকে এসেছে, ও এই কথা ঠিক কথা, বিলেত থেকে এসেছে, চুরির আড্ডাখানার থেকে এসেছে, ডাকাতের আড্ডাখানার থেকে এসেছে, এই শিক্ষা আমাদের শিক্ষা, আমাদের চিরন্তন প্রচার চলে আসে খ্রিস্টান মুসলমানকে ঘরে উঠে দেব কেন, ওরা অসচ্ছন্দ, কিসে অসচ্ছন্দ, কেন তাদের অসচ্ছন্দ বলা হচ্ছে, তারা ভগবানের রূপ স্বীকার করে না, ওরা বলে ভগবান নিরাকার, ভগবানের কোন আকার নাই, খ্রিস্টানরা বলে ভগবানের কোন আকার নাই, মুসলমানরা বলে ভগবানের কোন আকার নাই, আমরা তাদের বলেছি যারা ভগবানের আকার নাই বলে তারা অস্পৃশ্য জাতি, দুজনে দাঁড়িয়ে তার বাংলা উচিত বাংলা ইন্ডিয়া আমার গৌরব খরচ করছে, ভগবানের রূপ স্বীকার করে না, শক্তির রূপ স্বীকার করে না, ভগবানের শক্তির কোন আকার নাই, ভগবানের কোন আকার নাই, অর্থাৎ ভগবান নাই, আমরা সেগুলি বলি আরে ওর বাবাকে বলে জানিস না, ওর বাবা নিরাকার, বাবা যদি নিরাকার বলি তাহলে বুঝতে হয় যে বাবা ঠিক নাই, ওর বাবা ঠিক নাই, মা নিরাকার, ওটার মা ঠিক নাই, কিন্তু হিন্দু সনাতন ধর্মে ঠিক আছে, ইনি স্বয়ং ভগবান তারই কৃপায় অনুগ্রহেছে আমরা দেশে বাস করছি। আপনারা যেমন সেই পূর্বে বক্তৃতা অনেক সময় হয়েছে যে ধর্মজীবন যাপন করতে গিয়ে আমরা আচার বিচার ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি কেন? ওই সব সমান, সব এক, এই কতগুলো যুক্তি কথা, নাস্তিকবাদ, হিন্দু বিরোধী, শাস্ত্র বিরোধী কথা শুনে শুনে আমরা ধর্মের বিচারটা একেবারে ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা প্রত্যেক পদে পদে বিচার না করে চলি না। বেগুন কিনতে যাব সেটাও দেখব যে পোকা না হয়, কলা কিনতে যাব সেটা খারাপ না হয়, রাস্তা দিয়ে হেঁটে যাব বাদে দিয়ে যাব টানলে মোটর চাপা পড়ব, হাঁটবার সময় ডান পাড়ে হেলে চলব, পেচ্ছাপ করবার সময় জল নিয়ে যাব, প্রত্যেক কথায় কথায় কাজে কাজে চলতে চলতে আমরা বিচার করে থাকি, চার সিদ্ধ করব ভালো সিদ্ধ হয়েছে কিনা দেখি, প্রত্যেক পদে আমরা বিচার করে চলি। আমরা রাষ্ট্র দিয়ে হারবো যখন চিন্তা করবো মনের মধ্যে একটা বিচার, মারা না পড়ি, বিপদে না পড়ি, ট্রেনে উঠতে যাব সেখানেও আমরা বিচার করেছি। বিচার ভগবান আমাদেরকে বিচার করতে দিয়েছে। গীতা বলেছে মনঃষ্ঠান ইন্দ্রিয়ানি প্রকৃতি সংকষ্টি, এই যে মন ভেতরে আছে সে ষষ্ঠ ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত এই চারটে জিনিস আমাদের ভেতরে রয়েছে। মন কোন জিনিস দেখে বুদ্ধি কাছে না, বুদ্ধির বিচার করে বলো এটা কি, রাস্তা দিয়ে দুটো জানোয়ার যাচ্ছে, একটাকে দেখে বলছি যে এটা গাঁদা, আর একটাকে দেখে বলছি যে না এটা ঘোড়ার বাচ্চা, এই বিচার করি মনের মধ্যে এটা ঘোড়ার বাচ্চা না গাঁদা। এই বিচার আমাদের প্রত্যেক পদে পদে লেগে আছে। কেবল ধর্মের বেলা আমরা নাস্তিকবাদের মধ্যে পৌঁছে যাচ্ছি, ওর বেলায় বিচার কিছু করবো না, যে যা বলে তাই। এ সমস্ত আশ্রিক শিক্ষা, নাস্তিক শিক্ষা, ঈশ্বর বিরোধী শিক্ষা, এই শিক্ষার দ্বারা আপনারা কখনো প্রভাবিত হবেন, বিচার করবেন। আমি যে সমস্ত কথাগুলো বলছি আমাকেও আপনারা ছেড়ে দেবেন, বিচার করবেন, আমার কথা কোনো ঠিক কি না, এ কথাগুলো শোনা উচিত কি না। গীতা আপনারা সকলেই মানেন, শ্রীমদ ভাগবত আপনারা সকলেই মানেন, গীতার মধ্যে এই কথাগুলো পরিষ্কার বলা আছে, সব এক নয়। গীতার মধ্যে একথাও বলা আছে স্বধর্মে নিজনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, আমাদের হিন্দু ধর্ম অসাধারণ, এই হিন্দু ধর্মের থেকে যদি মরেও যায় এই গীতার আদর্শ বাস্তুভারা পাকিস্তানের লোকের মধ্যে আমি এটা দেখতে পাই। স্বধর্মে নিজনম শ্রেয় সমস্ত বৃত্ত সম্পত্তি ঘর জোর রাজ্য সমস্ত পরিত্যাগ করে তারা চলে এসেছে, এই আদর্শ আমাদের জন্য করা উচিত। এমনকি আমরা ত্যাগী সন্ন্যাসীদের মধ্যে সমস্ত দেখতে থাকি, এরকম ত্যাগ শিকার ত্যাগীদের মধ্যে আমরা দেখতে পাই, বাস্তুখানা যারা যতটা ত্যাগ শিকার করেছে তারা গীতার শিক্ষা বর্ণে বর্ণে স্বীকার করে নিয়েছে, নিয়েছে পরধর্ম ভয়াবহ সাধারণ নিজেরা মুসলমান খ্রিস্টানের ধর্ম আমরা নেব না, আমরা তো ভারত থেকে খ্রিস্টানগুলোকে বিদায় দিয়ে দিচ্ছি, মুসলমানগুলোকে তপাত করে দিয়েছি, যা তোদের দোষ, যা আবার সেগুলোকে ডেকে নিয়ে এসে তার বর্তন করার কি সার্থকতা, পরধর্ম ভয়াবহ পরের ধর্ম নীতি গেলে সেটা ভয় এসে উপস্থিত হয়। নানা প্রকার অসুবিধা এসে যায়। আরো শিক্ষা গীতায় কি দিয়েছেন, ওই পিতৃ যাচ্ছে পিতৃ বোধ জানছি দেবব্রতা দেবান পিতৃণী জানছি পিতৃভ্রষা ভূতানি জানছি ভূতে যা মানে জানছি মত জানছি গীতায় পরিষ্কার করে বলে দিয়েছে গীতায় পরিষ্কার করলে সর্বধর্ম সমন্বয় হল কি বলেন গীতা বেকুম নয় কৃষ্ণ স্বয়ং বলেছেন এই শ্লোকের বক্তা হল কৃষ্ণ স্বয়ং বেদব্যাস সেটি দিকে রেখেছে এই যেমন রেডিও টেপ রেকর্ড দেখছেন আমি কথাগুলো বলছি টেপ রেকর্ডে রেকর্ড হয়ে যাচ্ছে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে টেপ রেকর্ডে সেটি রেকর্ডে হয়ে যাচ্ছে বেদব্যাস সেগুলো লিখে টুকু নিয়ে গীতা আকারে আমাদের কাছে হাজির করে দিয়েছে কৃষ্ণের স্বয়ং কথা কৃষ্ণ হচ্ছে দেবান জানতি দেবব্রতা যারা দেব দেবীর উপাসনা করছেন তারা দেবলোকে যাবেন পিতৃণ জানছি পিতৃব্রতা যারা পিতা মাতার সেবা করছে তারা পিতৃলোকে যাবে কেন তাদের দেবলোকে যেতে বাধা কি সবই তো এক ভূতানি জানতি ভূতের যা ভূত সকলের পূজা যারা করে তারা সেই ভূতলোকে যাবে কিন্তু মানে জানছি মত জানছি কৃষ্ণ বলছি আমার উপাসনা যারা করবে তারা আমার কাছে আনছে যারা কৃষ্ণ উপাসনা করবে তারা কৃষ্ণের কাছে যাবে তারা অন্য কোথাও যাবে না আমি তাদের নিয়ে নেব আমার ওখানে কি জগদত্তা না নিবর্তন কি মধ্যামন পর প্রধানমন্ন আমার ধ্যানে যদি তোমরা আসতে পারো তাহলে আর প্রথম সম্ভাবনা কখনো পথিত কথা আমি তোমার দুটোকে রক্ষা শ্রীমদ ভাগবতে গাজটকণ্ডে তৈরি সমস্ত বহু প্রমাণ আছে শাস্ত্রবিহিত কথা আপনারা শুনলেন যে যাই বলো তার সঙ্গে শাস্ত্র প্রমাণ না দিতে পারলে সে কথা আপনারা গ্রহণ করবেন তাই আমাদের এই যে হিন্দু ধর্মের উপরে নানা প্রকার যুগ যুগান্তর থেকে বহুকাল থেকে নানা প্রকার অত্যাচার অবিচার এসব হয়ে আসছে হয়ে আসলেও ধর্ম কোনদিন নষ্ট হয়নি যে যুগে হয়তো এক লক্ষ ছিল অন্য যুগে হয়তো 10,000 আছে মূল জিনিসটাকে কেউ ধ্বংস করতে পারে যদিও চেষ্টা চলেছে রাজ শাসন আগে সময় একটা রাজা এসে তার নিজে ধর্ম চিন্তা স্রোত এগুলো চালাবার জন্য চেষ্টা করেছে করেও আমাদের ভারতের কোন হানি করতে পারে ভারতের ধর্ম চিন্তা স্রোত তাকে নষ্ট করতে পারে এখন ঘরের শত্রু বিবেচনা হয়ে পড়েছে এখন আমরা উঠে পড়ে লেগেছি যে ধর্মটা যাতে উঠে যায় খ্রিস্টানরা মুসলমানরা যাতে ঢুকে পারে তাদের নিয়ে ছাড়ব এখন আমাদের বড় বড় মিনিস্টাররা মুসলমানের সঙ্গে বিয়ে করছে মুসলমানকে স্বামী করছে আর যিনি পুরুষ তিনি মুসলমান মিনিমানের দেবী সাহেব নিয়ে এসে ঘরে করছেন এইরকম করছেন আমাদের এই দেশে তো আমরা আপনাদের কর্মবতরে এসেছি কিনা আসাম দেশে আমি কয়েক জায়গায় প্রচার করতে গিয়ে ক্ষেত্রে চাই এরকম উপস্থিতে দেখেছি ধর্মটাকে একেবারে উড়িয়ে দিতে হবে তার প্রধান চিন হিন্দু ধর্মীতে যে সমস্ত শব্দগুলো চলন আছে এগুলো বদলে দিতে হবে গুরু এই শব্দটা উচ্চারণ করতে তোমার আগে গুরু ট্রেনিং পাশ করে এসে পাঠশালায় করতে চত আর এই গুরু ট্রেনিং শব্দটা উঠে গিয়েছে ওটা বেসিক ট্রেনিং খবরদার গুরু ট্রেনিং নেব না বললে মন্দ দাম না বেসিক ট্রেনিং আর কাকে বেসিক ট্রেনিং এ পাশ করাবো মুসলমান রান্না করে দেবে যে খাবে যে হিন্দু খাবে সে পাশ করে তার মিলে পাশ হতে দেব না আপনাদের আসনে এটা চলেছে। আমি প্রত্যক্ষ প্রমাণ দিতে পারি, আমার একটি শিষ্য স্কুলের মাস্টার ছিল, সে পড়তে গিয়েছিল, তাকে বললে যে তুমি এই মুসলমানের রান্না করে দেবে, এটা তোমার শেখা হবে। সে আমার কাছে জিজ্ঞাসা করলে কখনো তুমি খাও, স্পর্শ পর্যন্ত করবে। সে গিয়ে বললে যে আমি স্পর্শ করবো না, আমি বেসিক ট্রেনিং পড়তে এসেছি, তোমার খেতে আসিনি, আমি আমার খাবো। তাই নিয়ে ওনার তর্কাতর্কি হয়ে তাকে সাসপেন্ড করল, যা তোমাকে ভর্তি দেব, তুই মুসলমানে খাই, তাই অপরাধ। সে সাসপেন্ড হয়েছিল 8 মাস। আমি তাকে বললাম যে তুমি ওদের খোঁজাখুঁজি করতে যাও, তুমি কেস ফাইল করে দাও, আমাদের ভারতীয় সংবিধানে আছে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমার ধর্ম আমি পালন করি, তুমি জোর করে আমাকে মুসলমান করবে কেন? এই জন্য তাকে আমি কয়েকদিন আগে বই দিয়েছি যে তুমি কেস ফাইল করো, সে গরিব মানুষ, আমি বলে টাকা আনব, টাকা আমি দেব, দেশ শিক্ষা লাভ করবো, খামখেয়ালি যা তা গাঁদাফুরি বিচার এই টাকাকে দেওয়া হবে না। তারপরে যদি কেউ সূচি বিভাগে থাকেন আমি বলতে পারি না, খুশি আসলে থাকবে, প্রতিবাদ করবেন। একদিন সেই কলেজের প্রিন্সিপাল আমার কাছে এসে হাজির হয়েছে, একজন পার্লামেন্টের মেম্বার দুজনে এসে আমাকে বলছে যে না আমরা একটা খুব ভালো করেছি, কি ভালো করেছি বলে আমরা মাংস খেতে দেই না। তাহলে মাংস খেতে দিই না এটা তো বেশ ভালো কথা, মাংস খেতে দিচ্ছেন না এটা তো ভালো কথা। তা আমি সে সময় রহস্যটা জানি, যখন এবার চলে গেল তখন একটি ছেলে আমাকে বলছে যে মাংস খেতে দিচ্ছেন নাকি এটা আপনি বুঝতে পারেননি বোঝা, বলে না ওদের ওই হোস্টেলে বউ নিয়ে পাতা কাটা হয়, তো হিন্দুরা পাতা এক কপি কেটে তার মাংসটা রান্না করে খায়, তাই হোস্টেলে এক কপি পাতাটা কেটে তার মাংস রান্না করতে গিয়েছে মুসলমানরা বলেছে যে আমরা এই মাংস খাব না। ওরা কেন খাবে না, তোমরা তো পাতার মাংস খাও, আমরা পাতার মাংস খাই, জবাই দিয়ে খাই, আড়াল কপি কেটে তারপর সেটা খাই, এক কপি পাতার মাংস আমরা খাই। তারপর মুসলমানরা সব প্রতিবাদ করলে, বলে এক কপি পাতা মাংস আমরা খাবো না, সে পাতাটা ফেলে দিতে বাধ্য হলো, সে আর কখনো সে রান্না হল না, মুসলমানরা খাইল। কিন্তু হিন্দুদের জোর করানো হচ্ছে যে তাদের রান্না খেতে হবে, মুসলমানদের জোর তারা বজায় রাখছে, আর হিন্দুর চিন্তাধারা তারা এই হচ্ছে। আপনারা সাবধান হবেন, যে ধর্ম পরিত্যাগ করেছে, যে ধর্ম গ্রহণ করেন, এই ধর্মের জন্য সর্বস্ব পরিত্যাগ করে এসেছে, সে বিষয়ে সাবধান হবে। ভগবান রক্ষা করবেন, ঈশ্বর রক্ষাকর্তা, পৃথিবীকেও রক্ষা করতে পারে, রাজা আমাদেরকেও রক্ষা করতে পারে, সমাজ আমাদেরকে রক্ষা করতে পারে না। ভগবান যদি রক্ষা করেন তো পৃথিবীর সে রাখে কৃষ্ণ মারিকে, এই চিন্তা আপনাদের সর্বকালে রয়েছে যেন থাকে। আপনারা ধর্ম গ্রহণ করবার সময় খুব বিবেচনা করবেন, খুব চিন্তা করবেন, করে আপনার ধর্ম পথে অগ্রসর হন, ভগবান আপনাদের সকলেই মঙ্গল করবেন। আমরা আপনাদের কাছে বর্তমান অবস্থা, সামাজিক অবস্থা আপনাদের কাছে জানাতে এসেছি। তাছাড়া আরো একটি কথা হচ্ছে, আমাদের ভারতবর্ষে আমরা যে হিন্দু শব্দটা বলি, এই হিন্দু শব্দটা বলি শব্দ না, আমাদের বেদের ভাষা হল সংস্কৃত ভাষা, দেব ভাষা, যে ভাষা সংস্কার লাভ করেছে সংস্কৃত ভাষার মধ্যে এই হিন্দু শব্দ খুঁজে পাওয়া যায়, সংস্কৃত ভাষা মাত্রই ধাতু প্রত্যয় নিষ্পন্ন শব্দ, তাকে ধাতু প্রত্যয় আর বিষয় আছে, কিন্তু হিন্দু এটা পার্শ্বদেশীয় শব্দ, আমাদের ভারতীয় শব্দ নয়। মুসলমানরা প্রাচীনকালে সেই সিন্ধু নদের নিকটবর্তী এসে উপস্থিত হয়েছিল, সেই সিন্ধু নদের তীরে যে সমস্ত হিন্দুরা বাস করছিল, সিন্ধু পূর্ববাসী, সেই মুসলমানরা তাদের হ্যাঁডু হ্যাঁডু বলে ডাক, সেই থেকে হিন্দু আমাদের সংগ্রামের এটা মুসলিমানির সংজ্ঞা, আমাদের হিন্দু সংজ্ঞা না। হিন্দুর সংজ্ঞা হল সনাতন, আমরা সনাতনী, আমরা সনাতন ধর্মের লোক। হিন্দু বললে মুসলমানের ভাষা ব্যবহার করা হল। যদি এটা ভুকাল হাজার হাজার বছর ধরে চলে আসছে, আমরা সেই জন্য হিন্দু বলে ব্যবহার করি। তাও আজকালকার দিনে দলিলপত্র হিন্দু বলে লেখা চলবে না। ভারতীয় তুমি কি জাতি, হিন্দু একথা লেখা চলবে না। ভারতীয় যখন ইংরেজরা লেখছিল তখন আমাদের হিন্দু কথা বলা হতো না। আপনারা যারা একটু বয়স্ক লোক আছে তারা জানেন, যখন ভোটার্স লিস্ট ব্রিটিশের আমলে তৈরি হয়েছিল তাতে হিন্দুদের বলা হতো অমুসলমান জাতি। আমরা অমুসলমান জাতি ছিলাম, হিন্দু না। আমাদের দুর্দশাটা চিন্তা করে দেখুন, আমরা আমাদের নিজেদের পরিচয়টা ভুলে গেছি। পরিচয় দিতে গেলেও জোর করে বন্দুক দিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে। এ সমস্ত কথা বলতে যাওয়া হবে। এই যে সমস্ত শিক্ষা, এগুলো সর্বদা চিন্তা করবেন, বিষয় বিষয়কে ভাববেন, চিন্তা করতে হবে। আমাদের সাবধান হতে হবে। ভারতীয় ধর্ম আর্য ঋষিগণের শিক্ষা ধ্বংস হবে। এক লক্ষের মধ্যে একটা লক্ষ যদি গ্রহণ করে তাহলেও তার মূল্য হয়, সেই জিনিসটা চিরকাল থাকবে। তা আমি সেই জন্য আপনাদের অনুরোধ করি, আপনারা সকলেই ধর্মজীবন যাপন করবেন, নির্ধর্ম হয়ে থাকবেন না, ধর্ম শূন্য শূন্য জীবন যাপন করবেন না। ধর্ম শূন্য জীবন প্রভুর জীবন, প্রভুগুলোর কোনো ধর্ম নাই, কুকুরগুলোর ঘোড়া গাধায় কোনো ধর্ম নাই, মানুষের ধর্ম আছে। মানুষ ভগবানের উপাসনা করতে পারে, ভগবানের চিন্তা করতে পারে, আহার শুদ্ধি বিহার শুদ্ধি সমস্ত গুণ আছে। আমরা বিদ্রোহের কোন পোশাক নেব না, বিদ্রোহের কোন আচার ব্যবহার নেব না। তো তোমরা তোমরা করো কি, আমরা আমাদের আর যদি শিখবে শিক্ষা সেই অনুসারে চলবে। আমরা এখানে মত করেছি পার্বতী বাবু এবং তার স্ত্রী একখণ্ড জমি দান করেছেন এখানে মত করবার জন্য। আমরা চিরকালই আপনাদের কথা ধর্মের কথা ধর্মের শিক্ষা আপনাদের কাছে দেব। যে কোনো লোক ধর্মের কথা আছে শুনলে সেগুলো স্বাস্থ্যের সঙ্গে বাজিয়ে নেবেন, বা আমাদের কাছে এখানে যারা মঠের যারা দায়িত্ব নিয়ে থাকবেন তাদের কাছে আসবেন, এসে জিজ্ঞাসা করবেন যে বিষয়টা নিয়ে বলছে, এটা গীতা কি বলছে, শ্রীমদ ভাগবত কি বলছে, বেদ কি বলছে, উপনিষদ কি বলছে, এগুলো শোনা দরকার। বেদ তার আগেকার নাম ছিল শ্রুতি,
সাধারণভাবে ছিল আচার্য দেবের ভাষণ বিবৃত হয়েছে।
যিনি শব্দ ব্রহ্ম দিতে পারেন তার কাছে শব্দ ব্রহ্ম নিতে হবে। যিনি শব্দ ব্রহ্ম দিতে পারে না, যার জীব হাতে শব্দ ব্রহ্ম উচ্চারিত হয় না, তিনি কি করবেন? তিনি কথা বলবো শব্দ ব্রহ্ম যেমন রীতি শোনা শোনা হয় তেমনি লৌকিক শব্দ শব্দ নয়। শব্দ ব্রহ্ম আর শব্দ সামান্য এক কথা না, শব্দ ব্রহ্ম একটা জিনিস, শব্দগ্রহণ শ্রবণ করলে মুক্তি লাভ, শব্দ সামান্য শ্রবণ করলে মুক্তি লাভ করা যায়। শব্দটা বায়ুমিলনের থেকে হয়েছে, কিন্তু শব্দগ্রহণ যেটা বায়ুমিলনের থেকে হয়েছে সেটা অপার ব্রহ্মতত্ত্ব, সেটা শব্দরূপ আত্মদিক থেকে সেটা সেগুলো শ্রবণ করতে হয়, তার না শুনলে মুক্তি হয়। বহুল আমাদের দেশে সমাজে কথা আছে যে বিজ্ঞান আনলে হাতের জল শুদ্ধ হয় না, কথা ঠিকই, হাতের জল শুদ্ধ হয় না, বিজ্ঞানে চাল তার হাতের জল শুদ্ধ করবার জন্য চালন করল, তার চাল মুক্তি হচ্ছে না। প্রভু ব্যবস্থার যে কার্য সেটা সিদ্ধি হচ্ছে না। প্রণাম যে হচ্ছে কোথায় শব্দ ব্রহ্ম না পেয়ে শব্দ সামান্য দূর হয়ে গেল। আসল জিনিস না পেয়ে নকল জিনিস পেয়েছে, বাড়তি দেখতে একরকম কিছু তা ভাবি এই তো সমস্ত গুণ আপনার সঙ্গে বিচার না করলে কখনো ভগবানকে লাভ করতে পারা যায়। প্রতিনিধি তত্ত্ব সাধারণ দ্বারিতে তাকে পাওয়া যায়। আমি আর আপনাদের সদস্যবাই নেব না, আমি এই কথাগুলো আজকে আপনাদের থেকে বিদায় গ্রহণ করি। আপনাদের কাজটা কি প্রশ্ন ছিল সেগুলো এখন রাত হয়েছে, যদি আপনাদের অসুবিধা হয় কালকে সকালে এসে আলোচনা করতে পারি। আমরা তো এখানে থাকি, মহারাজা সব এখানে থাকেন, আসলে তাদের কাছে প্রশ্ন করলে পেতে পারে কোনো বাধা নেই।
আমি যে দিদি ছিল শঙ্করাচার্যের পার্সোনাল সার্ভিস দিত, সে রান্না করে খাওয়া দাওয়া, কাপড় ধুয়ে দেওয়া, শোয়া বিছানা পরিষ্কার করে রাখা, এইসব কাজ আনন্দগিরি ছিল। সে মূর্খ লেখা বলে কিচ্ছু নাম এমনি পদ্মপাদ, তারপরে হস্তামল সুরেশ্বর, এরা হল প্রধান পণ্ডিত। শঙ্কর জয় গ্রন্থের মধ্যে যেগুলো সব বর্ণনা আছে, শঙ্করের লাইফে গিয়েছে সংস্কৃত গ্রন্থ মধ্যে বর্ণনা আছে। একদিন কাশিতে শঙ্করাচার্য বসে আছে, তিনি বেদান্তের ব্যাখ্যা করেন, অদ্বৈতবাদ আলোচনা করবেন, এই সমস্ত সম্বন্ধে ইয়ে হবে, সভা হয়ে আসে, সবই আসে। এবং শঙ্করাচার্য কিছু বইছে, চুপ করে বসে আসে। তখন পদ্মপাদ বইছে, প্রভু আপনি বসে আসেন কেন, যারা শ্রোতা সব এসে গেছে, আর তো ইয়ে নেই, আপনি আলোচনা আরম্ভ করুন। তখন শঙ্করাচার্য বলল যে আনন্দগিরি তো আসেনি, সে ওই সকালবেলা কাপড় চোপড় ধোয়ার জন্য গঙ্গার ঘাটে গেছে, সে তো আসেনি, ও তার জন্য বসে থাকেন কেন, সে তো মূর্খ, সে তো আপনার কথা কিছু বুঝবে না, তার জন্য বসে থাকার দরকার কি, পদ্মপাদই বল। যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেবা কাজ করে তার উপর একটু টান আসে, শঙ্কর কথাটা শুনে খুব দুঃখিত, যে আমার শিষ্য কাছে থাকে তাকে এইরকম ভাবে ঘৃণা করুন লোকটা। তারপরে ওই আনন্দগিরি গঙ্গার যে কাব্য যখন এসেছে, এসে ওই শঙ্করাচার্য তখন তাকে সত্যি সম্পর্ক করে দিয়েছে আনন্দগিরি দিয়ে। তখন আনন্দগিরি ডাউনলোড করে উঠি শঙ্কর স্টল আরম্ভ করি সংস্কৃত ভাষায়, এত হাই স্ট্যান্ডার্ডের সংস্কৃত, আজ পর্যন্ত মঙ্গল লোক হয়নি, এত মূর্খ এইরকম তার। তখন কতবার বলছি গুরুত্বপূর্ণ তখন সেই আনন্দগিরি স্টক শুনে পদ্মপাদ ক্ষমাকে সেই আনন্দগিরি অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে তার ঘুম ছুটে গেছে এবং শঙ্করাচার্যের জীবনী লিখেছে। ও আফ্রিকার গ্রন্থকানার শঙ্কর বিজয়, আনন্দগিরির গ্রন্থকানার নাম শঙ্কর জয়, এই যে পুরনো শঙ্কর জয় অতি কঠিন গ্রন্থ, আজকাল আর ছাপা পাওয়া যায় না, কয়েক বছর আগে আমি গ্রন্থটা পেয়েছিলাম, আমি আলোচনা করে পড়েছি। সে তার থেকে আমি কত মনে করতে এখানে শঙ্কর জয় গ্রন্থে থেকে, হ্যাঁ শঙ্কর বিজয় পড়াটা
অভিনয় মধ্যে লেখা